নমস্কার, শুরু করছি আপনার প্রিয় অনুষ্ঠান জীবনবাণী। অনুষ্ঠানের প্রারম্ভে সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। জীবনবাণীর ধারাবাহিক আলোচনায় শুনতে পাচ্ছেন পবিত্র বাইবেলের দ্বিতীয় পুস্তক সাধু মার্ক লিখিত সুসমাচার সম্বন্ধে আলোচনা। সাধু মার্ক প্রভু যীশু খ্রিস্টের সম্বন্ধে বলেছেন, মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে আসেন নাই, কিন্তু পরিচর্যা করিতে এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে আসিয়াছেন। সত্যি, তিনি যদি প্রাণ না দিতেন তাহলে আমরা কেউই পরিত্রাণ বা মুক্তি পেতে পারতাম না। তিনি নিজের দাসের বেশ ধারণ করলেন এবং ক্রুশে বলিকৃত হলেন। তাহলে দেরি নয় বন্ধু, শুনুন মার্ক লিখিত সুসমাচারের নিগূঢ় বক্তব্য, যা আপনাকে আত্মিকভাবে জীবনদান করবে।
ভাই বোন, যিশুকে করো গ্রহণ, সব দুঃখ মুছে যাবে, ধন্য হবে জীবন। শোনো শোনো ভাই বোন, যিশুকে করো গ্রহণ, সব দুঃখ মুছে যাবে, ধন্য হবে জীবন। শোনো শোনো ভাই বোন, হৃদয়ের কান্নায় আর কভু নয়, দূর করে দাও আছে যত ভয়। হৃদয়ের কান্নায় আর কভু নয়, দূর করে দাও আছে যত ভয়। খ্রিস্ট যিশুকে করো জীবনের প্রভু, খ্রিস্ট যিশুকে করো জীবনের প্রভু, দুটি হাতে ধরো তার যুগল চরণ। শোনো শোনো ভাই বোন, যিশুকে করো গ্রহণ, সব দুঃখ মুছে যাবে, ধন্য হবে জীবন। শোনো শোনো ভাই বোন, সেই যিশু নাম স্বর্গমর্থ করে তার গুণগান। মুক্তির পথ হলো সেই যিশু নাম, স্বর্গমর্থ করে তার গুণগান। সেখানির সুরাজ যায় যে বহু দূর, সেখানির সুরাজ যায় যে বহু দূর, মন কি সবার তাই করে তাহরণ। শোনো শোনো ভাই বোন, যিশুকে করো গ্রহণ, সব দুঃখ মুছে যাবে, ধন্য হবে জীবন। শোনো শোনো ভাই বোন, শোনো শোনো ভাই বোন, শোনো শোনো ভাই বোন,
প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে জানাই আমার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। জীবনবাণী অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে মার্ক লিখিত সুসমাচার থেকে আলোচনা করছি। গত অনুষ্ঠানে আমি 14 অধ্যায়, বিশেষ করে যিশুর সেই অভিষেকের ঘটনা যা মরিয়ম করেছিলেন সে বিষয়ে বলেছিলাম। মার্ক লিখিত সুসমাচারে পাই কোনো কোনো ব্যক্তি সেই ঘটনায় বিরক্ত হয়ে পরস্পর বলেছিল, তেলের, এই মূল্যবান তেলের এমন অপব্যয় হলো কেন? এই তেল বিক্রি করলে 300 শিকিরও অধিক পাওয়া যেত, তা দরিদ্রদেরকে দেওয়া যেত। কিন্তু তারা যদি এই দরিদ্রদের প্রতি সেবার গুরুত্ব দিত, তাহলে তারা তো বহু সুযোগ এর পূর্বেই পেয়েছিল। যোহন লিখিত সুসমাচারে পাই ওই ব্যক্তি ইস্করিয়তীয় যিহূদা ছিল, যে এই ছলনা সাধুবাদ বলেছিল। দারিদ্রের উপস্থিতি বর্তমান যুগের এক বৈশিষ্ট্য। প্রভু যিশুর আগমন পর্যন্ত এই দারিদ্রের কোনো পরিবর্তন হবে না। প্রচুর অর্থ নিয়ে নাড়াচাড়া করেও এই দারিদ্র দূর হবে না। দারিদ্র থাকবেই, দরিদ্রদের লোভ হবে না। কিন্তু পৃথিবীতে এই দারিদ্র ছাড়াও আরও কত বিঘ্নজনক, ব্যথা বেদনাজনক বিষয় রয়ে গিয়েছে। প্রথমে সেগুলো দূর করা প্রয়োজন। আসুন আজকের আমরা 8 পদ থেকে শুরু করব। লেখা আছে এখানে 8 এবং 9 পদে, এ যাহা করিতে পারিত তাহাই করিল, অগ্রে আসিয়া সমাধির উপলক্ষে আমার দেহে সুগন্ধি তৈল ঢালিয়া দিল। আর আমি তোমাদিকে সত্য কইতেছি, সমুদায় জগতে যে কোনো স্থানে সুসমাচার প্রচারিত হইবে, সেই স্থানে ইহার স্মরণার্থে ইহার এই কর্মের কথাও বলা যাইবে। ঈশ্বর তাঁর আপন পঠিত বাক্যের দ্বারা আমাদেরকে আশীর্বাদ করুন। আসুন প্রার্থনায় যাই। প্রভু, তোমার ধন্যবাদ করি এই সুন্দর সময়ের জন্য। তোমার কাছে আমাদের আপন আপন পাপ অপরাধ স্বীকার করি। তুমি তোমার আত্মা দ্বারা তোমার বাক্যকে আমাদের মাঝে প্রকাশ করো, তোমার সত্য অনুযায়ী জীবনযাপন করতে সাহায্য করো। যিশুর নামে প্রার্থনা চাই, আমেন। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠানে মার্ক লিখিত সুসমাচারের 14 অধ্যায় 8 এবং 9 পদে আমরা দেখি যে স্ত্রীলোকটি অর্থাৎ মরিয়ম যা করতে পারতেন তাই তিনি করেছিলেন। তা সেই মহান কাজ যা ঈশ্বর প্রত্যেক মানুষের কাছেই আকাঙ্ক্ষা করেন। মরিয়মের মধ্যে এমন এক সূক্ষ্ম অন্তর্দৃষ্টি ছিল যার অভাব এমনকি শিষ্যদের মধ্যে তৎকালে ছিল। প্রভুর দেহকে সমাধিস্থ হওয়ার জন্য অভিষেক করেছিল মরিয়ম। এই সামান্য এক শক্তিহীন নারী ঘটনাবলীর শেষ ভাগে তাঁর এক মহান কর্মসহ এসে দাঁড়িয়েছেন, যা ক্রুশের অভিমুখে পরিচালিত করে নিয়েছিল। ঘটনাটার মাধ্যমে এ প্রকাশ পেয়েছিল যে তিনি প্রভু যিশুর ক্রুশীয় মৃত্যুর সম্ভাবনা, তাঁর কবরস্থ হওয়ার সম্ভাবনা তাঁর অন্তর্দৃষ্টিতে বুঝেছিলেন। প্রভু যিশুকে মনে হয় তিনি এই সম্ভাবনাকে বুঝিয়ে জানিয়ে দিয়েছিলেন। প্রভু যিশু সেই সৎকার্য সম্পর্কে বললেন, সমুদায় জগতে সুসমাচার প্রচারের স্থানে তাঁর স্মরণার্থে সেই কর্মের কথাও বলা যাবে। সত্যি আজও তা উচ্চারিত হয়ে আসছে। সেই বহুমূল্য আতরের পাত্রটি মরিয়ম কিন্তু সেদিন ভেঙে দিয়েছিলেন। আর যে সৌরভ তার মধ্যতে বেরিয়ে এসেছিল তা পবিত্র আত্মার দ্বারা শতাব্দীর পর শতাব্দী আজও পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এই বর্তমান মুহূর্ত পর্যন্ত মানুষের হৃদয়কে কিন্তু তা সৌগন্ধপূর্ণ করে মানুষকে মোহিত করে আসছে। প্রভু যীশু খ্রিস্টের দুঃখভোগের ছায়ায় একজনের মধ্যে তার প্রকাশ লক্ষ্য করা যায়। আর যদি আমরা খ্রিস্ট বিশ্বাসী আমাদের সূচি হৃদয় পাত্র ভেঙে ফেলি, তার দ্বারা কত দিনাত্মা উদ্ধার প্রাপ্ত হয়। আমাদের মধ্যস্থিত সুগন্ধি তেলের সৌরভ তাদের মধ্যস্থিত সকল আবিলতা দূর করে নিয়ে যাবে, পবিত্র আত্মার অগ্নিতে জ্বালিয়ে শেষ করে দেবে। ঈশ্বরের লোকে যদি প্রকৃতই হয় তবে তারা নিশ্চয়ই ঈশ্বরের জন্য তাদের সাধ্য মতো করে। মরিয়মের এই দীপ্তিময় প্রেমের কার্য উপলব্ধির পর আসুন লক্ষ্য করি আমাদের প্রভুর প্রতি যিহূদার বিশ্বাসঘাতকতার জঘন্য ক্রিয়া। 10 এবং 11 পদে দেখি বিশ্বাসঘাতক যিহূদাকে এখন প্রভু যিশুর মৃত্যু বিষয়ক পরিকল্পনাকে রূপায়িত করতে, প্রভুকে গ্রেপ্তার করা বা তাঁর প্রতি অবিশ্বাসতার ব্যবহার করার পক্ষে তা এক সুবিধাজনক ষড়যন্ত্রের অপেক্ষায় ক্রমশ এগিয়ে চলেছে। প্রভু শত্রুদের জন্য সেই মুহূর্তটি হবে শুভ ও সুবর্ণ সুযোগ। অর্থাৎ প্রভু যিশু নিজেই সমস্ত ওলটপালট করে দিয়ে ত্বরান্বিত করলেন। যোহন লিখিত সুসমাচারে 13 অধ্যায় 27 পদে তাই সে বিষয়ে আমরা লক্ষ্য করি, তখন যিশু তাহাকে কইলেন, যাহা করিতেছ শীঘ্র করো। আর সেই জন্য যিহূদা বেগে চলে গিয়েছিল ফরিসিদের কাছে। ওই একই অধ্যায় 30 পদে লেখা আছে, রুটি খণ্ড গ্রহণ করিয়া সে অর্থাৎ যিহূদা তৎক্ষণাৎ বাইরে গেল, তখন রাত্রিকাল। আমাদের আলোচ্য অংশে পাই যিহূদা প্রধান যাজকদের বলে প্রভু যীশুকে সমর্পণ করার উদ্দেশ্যে চলে গেল। সে বেগে চলে গেল ফরিসি প্রধান যাজকদের কাছে। কি বলেছিল? যে তাহারা শুনিয়া আনন্দিত হইল এবং তাহাকে টাকা দিতে স্বীকার করিল। নিশ্চয়ই শীঘ্র গিয়ে বলেছিল, আমার ষড়যন্ত্র মনে হয় ফাঁস হয়ে গিয়েছে, এখনই তোমাদের তাকে ধরে ফেলা ভালো, কেননা যীশু বলেছেন যা করছ তা শীঘ্র করো। হয়তো শহর পরিত্যাগ করে চলে যেতে পারে, আর সেজন্যই তারা সৈন্যদের খুব শীঘ্র প্রস্তুত করে প্রভু যীশুকে গ্রেপ্তার করতে বেরিয়ে এল। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, প্রভু যীশু যদি ইচ্ছা না করতেন তাকে ধরা কারো সাধ্য ছিল না। অসীম ঈশ্বর, অনাদি অনন্ত ঈশ্বর ইচ্ছা পোষণ না করলে এই জগতে রক্ত মাংস শরীরে সীমার বন্ধনে কি তাকে আমরা পেতাম? তেমনি তিনি ইচ্ছা পোষণ করলেন শত্রু হস্তে ধৃত হওয়ার। তাই শত্রুরা তাহার উপরে অকথ্য অত্যাচার করতে সমর্থ হয়েছিল। আসুন প্রভু যীশু কিভাবে ধীরে ধীরে উৎসর্গীকরণে বেদীর দিকে এগিয়ে চলেছেন সেই পরবর্তী ঘটনার আলোকে তা লক্ষ্য করি। 14:12 আমরা বাইবেলের পুরাতন নিয়মে দেখেছি নিস্তার পর্বীয় ভোজ পালিত হতো তাড়িশূন্য রুটি সহ, এবং তারপর 7 দিন ওই তাড়িশূন্য রুটির অনুসরণ ছিল রীতি। যাত্রা পুস্তক তার 12:14-20 লক্ষ্য করি আমরা সেই ঘটনা। আমাদের আলোচ্য অংশে দেখি শিষ্যরা তাড়িশূন্য রুটির পর্বের প্রথম দিন, অর্থাৎ যেদিন নিস্তার পর্বের মেষশাবক বলিদান করা হতো, সেই দিন প্রভু যীশুকে তাদের গুরুকে জিজ্ঞাসা করছেন কোথায় গিয়ে নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করা হবে। তারা আক্ষরিক অর্থেই অবশ্য পালনীয় ইসরায়েলীয় রীতি মুশির ব্যবস্থা অনুযায়ী পালন করতে চলেছেন। এ ব্যাপারে প্রভু তথা ঈশ্বরের ইচ্ছা জানতে চেয়েছিলেন। তারা সঠিকভাবে সেই নিয়ম আক্ষরিক দিক দিয়ে পালন করতে ইচ্ছুক ছিলেন, কিন্তু মনে রাখুন আর মাত্র কয়েক ঘন্টার সময়ের ব্যবধানে প্রভু যীশু নিস্তার পর্বের প্রকৃত অর্থকে পূর্ণ করতে চলেছেন, যে উদ্দেশ্যে এত কালের ভবিষ্যৎবাণী, এত কালের পুরনো বিধি, বংশ পরম্পরায় পালনীয় রীতি আজ আর কটা ঘটনার পরেই পূর্ণ হতে চলেছে। এতদিন ছায়া আজ কায়া রূপে পূর্ণতা পেতে চলেছে, রূপক হয়ে উঠবে বাস্তব। জগৎপত্তনের পূর্বাবধি যে ঐশ্বরিক পরিকল্পনা তাই হবে কার্যে রূপায়িত। মাকলিখিত সুসমাচারের 14:13-14 দেখি, আবার আমি এর নিগূঢ় অর্থের দিকে আপনাদের দৃষ্টিকে ঘুরিয়ে নিয়ে যেতে চাই। লক্ষ্য করুন আমাদের প্রভুর মানবীয় দিকটি। এই ঘটনার আলোয় পাই আরও মানুষের বিষয়ে যারা প্রভুকে প্রেম করত। তৎকালীন সে নিস্তার পর্ব সম্বন্ধে ছিল প্রস্তুতিও। সর্বজ্ঞ সর্বদর্শী ঈশ্বর আমাদের প্রভু যীশুখ্রিস্ট তার অনুসরণকারী সকলের বিষয়ে পবিত্র শাস্ত্রে স্পষ্টভাবে নাম উল্লেখ নেই। যেমন এখানে এই বাড়ির একজন কর্তা, সন্দেহ থাকে না যে ওই গৃহে নিস্তার পর্বের ভোজ প্রস্তুতের স্থানরূপে তাঁর জন্য প্রস্তুতি নিয়েছিল। প্রভু যীশুর উদ্দেশ্যে অতিথি সৎকারের ঘরও যেন প্রস্তুতি ছিল। মনে হয় প্রভু যীশুর ওই 3.5 বৎসরের সেবা কাজের মধ্যে ওই বাড়ির কর্তা তাঁর সান্নিধ্যে ছিল, সেই সময় ওই ঘর তাঁর জন্য ব্যবহৃত হতো। হয়তো ওই বাড়ির কর্তা প্রভু যীশুকে বলেছিল, প্রভু যখন নিস্তার পর্বের সময় এবারে জেরুসালেমে আসবেন তখন এই ঘর আপনার জন্যই থাকবে সাজানো। একটা চমৎকার সেবা কার্য ওই বাড়ির কর্তা করেছিলেন। বহু বিষয় রয়েছে প্রভু যীশুর জন্য আমরা কিছু করতে পারি, তেমনি কিছু এই ব্যক্তি সম্পন্ন করেছিল। মার্ক লিখিত সুসমাচারে 14:15-16 দেখি, প্রভু যীশু একটা ধার করা ঘরে বা অপর একজনের ঘরের উপরে কুঠুরিতে নিস্তার পর্বের ভোজ পালন করলেন, অর্থাৎ ওই গৃহের কর্তার সঙ্গে পূর্বে যা স্থিরীকৃত ছিল সেখানে অতিথি সেবকরূপী গৃহকর্তা। প্রভু শিষ্যদের মধ্যবর্তী এক গভীর অন্তরঙ্গ ভোজ অনুষ্ঠিত হবে, থাকবে না কারো হস্তক্ষেপ, থাকবে না কারো মধ্যস্থতা, শুধু তিনি ও তার অনুচরবর্গ। এই ছিল এক ব্যক্তিগত বিষয়, নিজস্ব একটা কার্যের বিষয়। অর্থাৎ প্রভু শুধু নিজস্ব শিষ্যবর্গ সহতা পালিত পর্বের উল্লেখ করলেন, যেখানে আমি আমার শিষ্যগণের সহিত নিস্তার পর্বের ভোজ ভোজন করিতে পারি। ঘটনাটা হলো অন্তরঙ্গ। এই ঘটনার সঙ্গে এমন আরও একটা ঘটনা মনে পড়ে যায়, জেরুসালেমে গর্দভ শাবকে চড়ে যাওয়ার জন্য শিষ্যদেরকে গর্দভের অন্বেষণে প্রেরণ করেছিলেন। প্রভু যেমন বলেছিলেন তারা তেমনই করেছিলেন, সেক্ষেত্রেও প্রভুর পূর্ব প্রস্তুতি থাকতে পারে। লক্ষ্য করা যায় নিস্তার পর্বের ওই অন্তরঙ্গ ভোজনে অতিথি সেবক কোনোভাবে মাথা গলাবে না, অথবা ওই ভোজের মধ্যবর্তী হবে না। মাকলিখিত সুসমাচারে 14:17 লক্ষ্য করুন, সন্ধ্যায় তিনি এলেন, সূর্যাস্তে নিস্তার পর্বের শুরু। তিনি বিনা প্রস্তুতে শত্রুদের জবরদস্তিতে কিন্তু ধৃত হচ্ছে না, কিন্তু তার পরিকল্পিত যথার্থ সময়টিতে শত্রুদের হাতে নিজেকে তুলে দেবেন। তিনি শত্রুদের নির্ধারিত তালিকা বা সময় অনুসারে পরিচালিত হলেন না, কিন্তু নিজের সময় তালিকা অনুসারে নিজেকে ক্রুশের প্রতি এগিয়ে নিয়ে চললেন। এক আশ্চর্য, অতীব সুন্দর দৃশ্য। প্রভুযশু খুব স্বাভাবিকভাবেই এই ভোজ পালন করেছিলেন পরবর্তী আহার গালিলের তীরে তার পুনরুত্থানের পর। সহভাগিতার এক সুন্দর সময়। মণ্ডলীতে আমরা কত সময় ভোজ পালন করে থাকি, কিন্তু মনে রাখতে হবে যে সমস্তই খ্রিস্ট সত্তাকে কেন্দ্র করে তাকে ঘিরেই করতে হবে। নিস্তার পর্বীয় ভোজের ছিল সেই উদ্দেশ্য। ১৪ অধ্যায় ১৮ নিষ্পদে দেখি প্রভু যীশু যখন শিষ্যদেরকে বলেছিলেন, আমি তোমাদেরকে সত্য করে দিচ্ছি তোমাদের একজন আমাকে সমর্পণ করিবে, সেই সময় সে আমার সাথে ভোজন করিতেছে। সেই সময় শিষ্যরা দুঃখিত হয়ে একে একে প্রভুকে জিজ্ঞাসা করতে লাগলেন, সে কি আমি? শিষ্যরা প্রভুর কথায় নিজেদেরকে অনুসন্ধান করে দেখেছিল। আজও আমাদেরকেও নিজেদের প্রভুর বাক্যের দীপ্তিতে অনুসন্ধান করে দেখা উচিত। যদি আপনি আপনার দৃষ্টিতে প্রভুর কাছে নির্দোষ নিরাপরাধা হিসাবে থেকে যান, তাহলে প্রভুর মৃত্যুবরণ কি মিথ্যা নয়? তিনি যে আপনার আমার পাপ প্রযুক্ত এই ক্রুশের উপরে বলিকৃত হলেন যেন আপনি আমি উদ্ধার পাই, লাভ করি পরিত্রাণ। তার বাক্যের আলোয়, তার বাক্যের আয়নায় সামনে নিজেকে রাখি এবং দেখতে পাব ছোট কি বড় কত ধরনের অপরাধ আমরা আজও প্রভু যীশুকে শত্রু হাসতে স্মরণ করার ন্যায় অপরাধ করে ফেলি। যতক্ষণ না প্রভুর বাক্যের দীপ্তিতে নিজেকে খুলে ধরি, ততক্ষণ আন্তরিক মানুষের সেই কলুষতা, ভ্রষ্টাচার, পাপ কিছুই চোখে পড়ে না, আর তার ফলে নিজেকে পবিত্রীকরণের জন্য প্রভুর প্রায়শ্চিত সাধনকারী রক্তের স্রোতে ধৌত হতে দিই না। পরিত্রাণের পূর্ববর্তী জীবনের ভালো মন্দ কিছুই প্রভুর হিসাবে থাকে না, কিন্তু তার রক্তে পরিত্রাণ অবশ্যই লাভ করতে হবে, নচেত অনন্তকাল স্বর্গীয় স্থানে আমাদের বাস সম্ভব নয়। তাই নিজেকে জিজ্ঞাসা করি প্রভুর সামনে, প্রভু সে কি আমি? যদি আপনি পরিত্রাণ প্রাপ্ত না হন, তবে বলুন, আমি পাপী, তোমার রক্তে আমায় ধৌত করো, শুচি করো, দাও পরিত্রাণ। আর যদি আপনি পরিত্রাণ প্রাপ্ত হন, তাহলে নিজেকে অনুসন্ধান করুন, প্রভুর বাক্যে বলুন, প্রভু সে কি আমি? নিজেকে বারংবার অহরহ সে পূর্ণ রক্ত স্রোতে ধৌত করা আমাদের প্রয়োজন। পরিত্রাণ প্রাপ্ত হলেই হয় না, প্রয়োজন আছে সিদ্ধ হওয়ার, আর সেই সিদ্ধতার জন্য প্রয়োজন নিরন্তর ধৌত হওয়া, কালিমা মুক্ত থাকা, তবেই প্রভুর গোপন আগমনে নিষ্কলঙ্ক নির্দোষ হয়ে প্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে সমর্থ হওয়া যায়। তাই নিজেকে সর্বদা যাচাই করে দেখা প্রয়োজন। ১৪ অধ্যায় ২০ এবং ২১ পদে আমরা দেখি প্রভু যীশু ১২ জন শিষ্যের অন্তর্ভুক্ত ইস্করিয়তীয় জিহুদা, যে প্রভু যীশুর প্রতি বিশ্বাসঘাতক হয়ে কার্যসাধন করেছিল, তিনটি বৎসর পূর্ণরূপে প্রভুর সঙ্গে থেকে তার গতিবিধি, তাঁর যাবতীয় বিষয় জেনে নেওয়ার সুযোগও তার হয়েছিল। গীত রচকের ৪১ গীতের ৯ পদে লেখা আছে, আমার যে মিত্র আমার বিশ্বাসপাত্র ছিল ও আমার রুটি খাইত, সে আমার বিরুদ্ধে পাদমূল উঠাইয়াছে। ইস্করিয়তীয় জিহুদাকে গীতরচক আগেই নির্দেশ করেছিলেন তার ভবিষ্যৎবাণী দ্বারা, এই সেই সন্ধিক্ষণ যখন জিহুদা স্থানটা পরিত্যাগ করল। পুরনো প্রথা বা ব্যবস্থা রূপে নিস্তার পর্বের মৃতকল্প জ্বলন্ত অঙ্গারকণা বা তপ্ত ভস্মমাত্রের উপরে প্রভু তাঁর নতুন পর্বের নির্দেশ দিলেন না। পেতল বা মার্বেলের গড়া স্মৃতিস্তম্ভ নয়, প্রভু গড়লেন এক নতুন স্মৃতিস্তম্ভ, যার দ্বারা এ সকলই ধ্বংসীভূত হয়ে যায়, সেই রুটি ও দ্রাক্ষারস। সে নিস্তার পর্ব সম্মুখস্থ নিস্তার পর্বীয় মেষশাবক প্রভুর প্রতি দৃষ্টি নিবদ্ধ রেখেছে, কিন্তু এখন এই নৈশ ভোজ স্মরণ করে পুরানো সেই হত মেষশাবককে তাঁর মৃত্যুকে রুটি দেখায় তাঁর শরীরকে যা চূর্ণ বিচূর্ণ হয়েছে। মনে রাখবেন, তাঁর একটি অস্থি ভগ্ন হয়নি। মার্ক লিখিত সুসমাচারের ১৪ অধ্যায় ২২ থেকে ২৫ পদে দেখি ঘটনাটির প্রত্যেকটি পর্যায় গুরুত্বপূর্ণ। নিস্তার পর্বীয় পেয়ালাটি নিস্তার পর্বের ভোজের সময় বহুবার ঘুরে এসেছিল। আজ সেই প্রভুর ভোজ ২০০০ বছর পূর্বে ঘটে যাওয়া খ্রিস্টের বলিরূপকে স্মরণ করছে। সাধু পৌল তার করিন্থীয়দের প্রতি প্রথম পত্রে ৫ অধ্যায় ৭ পদে বলেছেন, কারণ আমাদের নিস্তার পর্বীয় মেষশাবক বলিকৃত হইয়াছেন, তিনি খ্রিস্ট। মার্ক লিখিত সুসমাচার থেকে আলোচনা করছি ১৪ অধ্যায় ২৬ থেকে ৩১ পদে। আমরা দেখি এখানে যে আনুগত্যবশত দৃঢ়ভাবে সাধু পিতর প্রতিজ্ঞা করলেন, যদিও সকলে বিঘ্ন পায়, তথাপি আমি পাইব না প্রভু। তিনি দৃঢ়ভাবে বললেন বটে, কিন্তু নিজের দুর্বলতাকে তিনি মানতে পারেননি। আজও আমাদের মধ্যে সেই সমস্যা অনেকের জীবনে দেখা যায়। আমরা আমাদের নিজস্ব দুর্বলতাকে বুঝি না, একমাত্র ঈশ্বরের বাক্যের মধ্যেই আপনি নিজেকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে পাবেন। ঈশ্বরের বাক্যই হল একমাত্র সেই আয়না। ঈশ্বরের বাক্যই প্রকৃতরূপে আমাদেরকে পাপী হিসাবে চিহ্নিত করে, নিজেদের দৃষ্টিতে নিজেদেরকে ধার্মিক হতে বাধা দেয়, যথার্থ সংবেদকে প্রকাশ করে দেয় যে শুদ্ধ সংবেদে আছে কিনা। যদি না থেকে থাকে তবে সংবেদ আপনাকে দোষী করে। ঈশ্বরের বাক্য দ্বারা তা লক্ষ্য করে সূক্ষ্মভাবে জেনে প্রভুর শক্তি যাচনা করুন। তার রক্তে ধৌত হয়ে, তার বাক্যে পরিশুদ্ধ হয়ে, তার আত্মা দ্বারা সিদ্ধতা প্রাপ্ত হন। আমাদের এই লক্ষ্য নিজের দুর্বলতা জানা ও তা দূর করা। মানুষ নিজের দৃষ্টিতে শুদ্ধ হয়ে থাকে, কিন্তু মনে রাখতে হবে আমাদের পরিমাপ হল খ্রিস্ট। খ্রিস্টের পরিমাপে আমাদের বৃদ্ধি পেয়ে যেতে হবে। অতএব খ্রিস্টের সামনে তার বাক্যের আলোয় আমাদের উপস্থিত হতে হবে, তবেই আমাদের দুর্বলতা ধরা পড়বে। আমরা দেখি প্রভু যীশু বলেন, কিন্তু উঠিলে পর আমি তোমাদের অগ্রে গালিলে যাইব। প্রভু যীশু তার পুনরুত্থানকে ঘোষণা করলেন। তিনি এও বললেন যে মেষেরা ছিন্ন ভিন্ন হয়ে পড়বে, কিন্তু তিনি তার পুনরুত্থানের পথ তাদের অগ্রে গালিলে যাবেন। তিনি প্রতিশ্রুতি দিলেন যে তিনি তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন সেইখানে। শিমন পিতর প্রভুর মৃত্যু বিষয়ক কথাকে সাধারণভাবে গ্রহণ করলেন না। তিনি প্রতিজ্ঞাবদ্ধের ন্যায় বলেছিলেন, সকলে বিঘ্ন পেলেও আমি পাব না, সকলে ছেড়ে চলে গেলেও আমি যাব না। পুনরায় অতিরিক্ত ব্যগ্রতা সহ সেই এই প্রতিশ্রুতি দিলেন, যদি আপনার সঙ্গে মরতে হয় কোনো মতে আপনাকে অস্বীকার করব না। আবার আমরা দেখছি যে তিনি কি বলছেন তা তিনি নিজেও বুঝছেন না। কি কঠিন কথায় তিনি প্রতিজ্ঞাবদ্ধ হলেন তা তিনি বুঝে দেখলেন না। সেজন্য আমাদের প্রভু আগামী ঘটনার জন্য তাকে প্রস্তুত করলেন, আর এও জানতে দিয়েছিলেন যে প্রভু নিজে তার সঙ্গে আছেন, তিনি আমাদেরও ভয় ও হতাশার সঙ্গে সঙ্গে আছেন। 32-34 পদে দেখি যে গেতসেমানী বাগান ছিল প্রভু যীশু ও তাঁর শিষ্যদের অতি সুপরিচিত স্থান। যোহন লিখিত সুষমাচারে বলা হয়েছে, যীশু অনেকবার আপন শিষ্যগণের সঙ্গে সেই স্থানে একত্র হইতেন। যিহুদার কাছেও এই স্থান তাই অজ্ঞাত ছিল না। আমাদের প্রভু একটি রাত্রিও জেরুসালেমের অভ্যন্তরে যাপন করেননি। এখন মাত্র 11 শিষ্য সহ প্রভু চলেছেন। তাদের মধ্যে 8 একটা স্থানে রাখলেন, অবশিষ্ট 3 অর্থাৎ পিতর, যাকোব ও যোহনকে সঙ্গে নিয়ে আরও ভেতরে গেলেন। এই মুহূর্তে প্রভু তার নিকটবর্তী করে নিয়েছিলেন এই 3। পুনরায় ওই 3 রেখে কিঞ্চিত অগ্রে গিয়ে প্রার্থনায় নিবিষ্ট হলেন। শিষ্যদেরকেও প্রার্থনারত থাকতে আদেশ দিয়েছিলেন, চেয়েছিলেন প্রার্থনার সহভাগিতা। তিনি বিস্ময়াপন্ন উৎকণ্ঠিত হয়ে উঠেছিলেন, ছিলেন দুঃখার্ত। সমস্তই আক্ষরিকভাবে মানবপুত্র খ্রিস্টের মধ্যে মূর্ত হয়ে উঠেছিল। ঈশপুত্র প্রভু যীশু ইসরায়েলের পবিত্রতম, যার বিষয়ে পবিত্র শাস্ত্রে সাক্ষ্য প্রদান করে, যিনি পাপ জানেন নাই তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন, পাপভার লইয়া যাইবার নিমিত্ত তিনি প্রকাশিত হইলেন, এবং তাহাতে পাপ নাই এবং তিনি পাপ করেন নাই, তাহার মুখে কোনো ছলও পাওয়া যায় নাই। এই সমস্তই প্রকাশ করে যে প্রভু যীশু নিষ্পাপ। এমনকি পিলাত প্রভুর বিচার করতে গিয়ে বলেছিলেন, যিহুদীদেরকে আমি তো ইহার কোনোই দোষ পাইতেছি না। এমন নিষ্পাপ হয়ে সমগ্র মানব জাতির পাপভার গ্রহণ করা কি নিদারুণ ক্লেশদায়ক নয়? প্রভু যীশু বলেছেন, আমার প্রাণ মরণ পর্যন্ত দুঃখার্থ হয়ে আছে, তোমরা এখানে থাকো আর জাগিয়া থাকো। প্রভু যীশুর ক্রুশীয় মৃত্যুতে শারীরিক যে দুঃখ কষ্ট বেদনা, তাহতে গেতসেমানী বাগানে তার আত্মার ক্রন্দন, আত্মার বেদনা, অন্তরাত্মার দুঃখ কষ্ট, প্রভু যীশুর মর্মবেদনা, এ সকল কিছুই কম ছিল না। সেই পরীক্ষকের সম্মুখীন কি তাকে পুনরায় এই উদ্যানে হতে হয়েছিল? হ্যাঁ, তিনি নিজে জেগে থেকে প্রার্থনা করে শক্তি প্রার্থনা করেছিলেন। পরীক্ষায় জয় লাভের জন্য তিনি জয়লাভ করেও ছিলেন। তিনি আমাদেরকেও সেই নির্দেশ প্রদান করলেন, জাগিয়ে থাকো, প্রার্থনা করো, যেন পরীক্ষায় না পড়ো। 35-36 পদে পাই প্রভুর মর্মবেদনা ওই গেতসেমানী বাগানে কি নিদারুণ। লক্ষ্য করি প্রভু তার প্রার্থনা উচ্চারণ করেছিলেন যে যদি হইতে পারে তবে যেন সেই সময় তাহার নিকট হইতে চলিয়া যায়। তিনি বলেছিলেন প্রার্থনায়, পিত সকলি তোমার সাধ্য, আমার নিকট হইতে এই পানপথ দূর করো, তথাপি আমার ইচ্ছা মতো না হোক, তোমার ইচ্ছা মতো হোক। কোন সময়ের কথা তাহার নিকট হইতে চলে যাওয়ার কথা বলেছিলেন? তাকে মৃত্যুর সময় বা মুহূর্তের কথা না। মৃত্যুর জন্য তার ভীতি ছিল না, ছিল সেই মুহূর্তের বিষয়ে প্রার্থনা, যে মুহূর্তে সমগ্র জগতের সমুদয় পাপের ভার তার উপরে অর্পিত হবে, সেই ক্রুশীয় মুহূর্তের বিষয় একাগ্র প্রার্থনা। আমাদের জন্য তিনি যে মুহূর্তে পাপস্বরূপ হয়ে উঠবেন সেই মুহূর্তের বিষয়ে প্রভু উল্লেখ করেছিলেন। সাধু মার্ক সেই সময় এবং সেই পানপাত্র সমার্থক হিসাবে দেখিয়েছেন। এই পানপাত্র কি? জগতের সমগ্র পাপরূপ বিষপূর্ণ পাত্র, যা প্রভুকে একাকী পান করতে হয়েছিল, যা তিনি একাকী নিজের শিরে বহন করলেন, নিজ দেহে সহ্য করলেন। ইব্রীয় পত্রের লেখক কি বলেছেন শুনুন, 5:7-8 পদে, ইনি মাংসে প্রবাসকালে প্রবল আর্তনাদ অশ্রুপাত সহকারে তাহারই নিকটে প্রার্থনা বিনতি উৎসর্গ করিয়াছিলেন, যিনি মৃত্যু হইতে তাহাকে রক্ষা করিতে সমর্থ এবং আপন ভক্তি প্রযুক্ত উত্তর পাইলেন। যদিও তিনি পুত্র ছিলেন, তথাপি যে সকল দুঃখ ভোগ করিয়াছিলেন তদ্বারা আজ্ঞাবহতা শিক্ষা করিলেন। সেই একাগ্র প্রার্থনায় তিনি শুধু নিজের কাতর প্রার্থনাই তুলে ধরেছিলেন যে সেই সময় দূর করতে তাই নয়, সে নিষ্পাপ ঈশমানব সমুদয় পাপের বোঝা গ্রহণের বিষয়ে শিহরিত হয়ে উঠেছিলেন বটে, কিন্তু তবুও তিনি জানতেন পিতার ইচ্ছা পালনার্থে তার আগমন। তিনি জানতেন জগৎপত্তনের পূর্বাবধি তিনি হতমের শাবক, তাই তিনি প্রার্থনা তুলে ধরলেন তার কাতর বিনতির মাধ্যমে, তথাপি আমার ইচ্ছা নয় তোমারই ইচ্ছা পূর্ণ হোক। আর তার সেই মর্মভেদী প্রার্থনা স্বর্গ হতে এক স্বর্গদূত দর্শন দিয়ে তাকে সবল করলেন, এবং সেই একাগ্র প্রার্থনায় তার ঘাম যেন রক্তে ঘনীভূত ঘটা বড় বড় ফোঁটা হয়ে ভূমিতে পড়তে লাগল। এরপর তিনি তার সেই তিন শিষ্যের স্থানে ফিরে এলেন। মহাকৃত সুষমাচারের 14:37-38 পদে প্রবেশে দেখলেন শিষ্যরা ঘুমিয়ে পড়েছেন। কি অসতর্কতা মানুষের! সামনে কি বিরাট এক পরীক্ষা তাদের জীবনে, প্রভু যীশুর শত্রুদের সামনে। তারা তা বুঝেও দেখছে না, তারা ক্লান্ত, তাদের মাংস তখন দুর্বল। শীঘ্রই পিতর চলেছেন প্রভু যীশুকে অস্বীকার করতে, শিষ্যরা তাকে পরিত্যাগ করতে চলেছেন। কেন এই অনীহা, কেন এই অস্বীকার, কেনই বা ভয়? এ সমস্তের কারণ তারা জেগে থেকে প্রার্থনারত ছিলেন না, অথচ প্রভু তাদের বলেছেন প্রার্থনা জেগে থাকতে, অথচ তারা পারেননি। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, জেগে থাকা ও প্রার্থনা করা হলো পরীক্ষা প্রলোভন হতে বাঁচবার এক উপায়। পিতরের তথা শিষ্যদের উচিত ছিল গেতসীমানির অন্ধকার রাত্রিতে ক্লেশ ও ঝঞ্ঝার ঘোর অন্ধকারে জেগে থেকে প্রার্থনা করে শক্তি ধারণ করা, পূর্ব থেকে প্রস্তুত থাকা। আজও আমাদের হৃদয়ে প্রভু সেই সতর্কতা প্রদান করে চলেছেন, কিন্তু আমরা কি অবস্থায় রয়েছি? প্রভুর আগমন সন্নিকট, আমরা জেগে থেকে কি তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে প্রস্তুত? প্রভু যীশু পুনরায় সেই প্রার্থনা পিতা ঈশ্বরের সামনে অবনত হলেন। আমাদের আত্মা যদি ইচ্ছুক হয় মাংসের দুর্বলতা দূরীকরণে, আমাদের আত্মার চালনায় চলতে হবে। সর্বদাই মাংস বা এই শরীর আত্মার প্রতিদ্বন্দ্বিতা করে, কিন্তু বিশ্বাসী যেন মাংসের কাছে পরাজয় স্বীকার না করে, আত্মার পরিচালনা সবল হয়ে ওঠে, এই হল প্রভুর অভিপ্রায়। তাই প্রভুর মৃত্যুভোগের পূর্বে এক মন্ত্র জানিয়ে দিয়ে গেলেন, তোমরা জাগিয়া থাকো, প্রার্থনা করো, যেন পরীক্ষায় না পড়ো। আত্মা ইচ্ছুক বটে, কিন্তু মাংস দুর্বল। প্রিয় শ্রোতা বন্ধু, আসুন আমরা প্রার্থনায় অবনত হই, যেন আমরা সেইভাবে জীবনযাপন করতে পারি। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি, তুমি আমাদেরকে সাহায্য করো, প্রার্থনাশীল জীবনের মধ্যে দিয়ে চলতে সাহায্য করো, যেন তোমার গৌরব হয়। যিশুর নামে চাই, আমেন।
প্রিয় শ্রোতা বন্ধু, আজকের সময় এখানেই শেষ। আপনি যদি প্রভু যীশু খ্রিস্ট ও তাঁর জীবন সম্পর্কে জানতে চান, তাহলে শীঘ্রই আমাদের ঠিকানায় যোগাযোগ করুন। যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল জীবনবাণী বিশ্ববাণী, পোস্টবক্স নম্বর 16925, কলকাতা 700034। আবার বলছি, জীবনবাণী বিশ্ববাণী, পোস্টবক্স নম্বর 16925, কলকাতা 700034। তাহলে ঠিক এই সময় এই দিনে শোনার আমন্ত্রণ জানিয়ে জীবনবাণীর পক্ষ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।